আজকে বিষয় হচ্ছে এতেদালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবনে তিনি কিভাবে ভারসাম্য রক্ষা করেছেন, ব্যালেন্স ইন দ্য লাইফ, এবাদতে দুনিয়াদারিতে। মানুষের জীবনের খুব শক্ত হয়ে গেলে মুশকিল, আবার একেবারে নরম হয়ে গেলে মুশকিল, মাঝামাঝি অবস্থান, সব কিছুর মধ্যে কিভাবে তিনি মাঝামাঝি অবস্থানে ছিলেন, কোনো দিকে এক্সট্রিম একটা চূড়ান্ত লাইনে তিনি যেতেন না, সে বিষয়ে ওনার জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আমরা শুনব। ওনার ভিতরে কখনোই কোনো বিষয়েই অতিরিক্ত বাড়াবাড়ি এই জাতি কখনো পাওয়া যায়নি। উম্মতকে তিনি বাড়াবাড়ি থেকে বরং তো নিষেধ করেছেন। যেমন এক্সাম্পল হচ্ছে যে উনি সবসময় ধৈর্যশীল থাকতেন। এই ধৈর্যশীল, মানুষ কষ্ট দিলে রিয়াকশন না দেখানো, সবর করা, এটা তো অনেক ভালো গুণ। এটার উনি অনেক এক্সারসাইজ করেছেন নিজের জীবনে, এগুলোকে লালন পালন করেছেন। কিন্তু আবার ধৈর্যটা যে কেউ যেন আবার দুর্বলতা মনে না করে সেই লেভেলে তিনি যান নাই, বরং যেখানে দুশ্মনের সঙ্গে মোকাবিলার প্রশ্ন আসে সেখানে তিনি শক্তি, বীরত্ব এগুলো নিয়ে এগিয়ে গিয়েছেন। তিনি এই যেমন, তাহলে ধৈর্য ঠিকই আছে, কিন্তু যখন দিনের উপরে আঘাত হানতে এসেছে তখন তিনি বাতিলদের জবাব দেওয়ার জন্য তিনি অস্ত্র হাতে নিয়েছেন। তাহলে যখন দেখা গেল যে একদম বাতিল দিনের আলোকে নিভিয়ে দিতে চায়, তখন প্রয়োজন বোধে শক্তি সামর্থ্য অনুযায়ী সম্ভব হলে প্রতিরক্ষা করতে হবে, যেটা তিনি মক্কায় পারেননি, মদিনায় তিনি সে উদ্যোগ নিয়েছেন। তিনি অনেক বড় মনের ছিলেন, উদার ছিলেন, অনেক দানশীল ছিলেন, কিন্তু তার অর্থ এই নয় যে তিনি আবার একেবারেই পরিবারকে ইগনোর করে সব দিয়ে দিয়েছেন। পরিবারের হক আছে, সেগুলো আবার মেনটেন করেছেন। কেউ কেউ যদি এমন হয়ে যায়, এমন দেওয়া দিয়ে ফেললো যে পরিবার না খেয়ে থাকার অবস্থা, সেটা নয়। সাধারণত তিনি দানশীল ছিলেন, কিন্তু তিনি কোনো জায়গায় আবার অপব্যয় করতেন না। পয়সা করি খরচ করা দুই রকম, একটা হলো যে গরিব মিসকিনকে দেওয়া, নিজের জন্য খরচ করতে গেলে কোনো অপব্যয় হয় কি না, অতিরিক্ত খরচ হয় কি না, এগুলো মাইন্ডে রাখতে হবে। ওনার জীবন থেকে আমাদের শিক্ষা, তিনি কখনই অপব্যয় করেননি, অতিরিক্ত খরচ করেননি, আবার একদম বকিল হয়ে বসে থাকেননি। যখন মানুষ অসহায়, মানুষ আল্লাহর দিনের জন্য, তিনি তখন উদার হাতে সাহায্য করেছেন, কিন্তু কখনোই তিনি অপব্যয় করেননি। উনি যে দিন নিয়ে এসেছেন, এই দিনটা একেবারে নরম পন্থাও নয়, আবার একেবারে চরম পন্থাও নয়, উভয়টার মাঝখানে। হয়তো কোনো সময় নরম হতে হয়, কোনো সময় চরম হতে হয়, কিন্তু ম্যাক্সিমাম টাইমে মধ্যম পন্থা অবলম্বন করা, এটাই ছিল ওনার পলিসি, এটাই ছিল ওনার ব্যক্তিগত নিজের আখলাক এবং দিনেরও তাই শিক্ষা। এবং তিনি সেই বিষয়ে বলেছেন, বুয়িস্তু বিল হানিফিয়াতি সামহা, আমাকে পাঠানো হয়েছে এমন একটি দিন নিয়ে যে দিনটা হানিফ, যেখানে কোনো শিরক নেই, আর যে দিনটা হচ্ছে সামহা, অনেক উদার প্রকৃতির দিন, দিনটার মধ্যে অনেক উদারতা আছে, একেবারে ব্লক মাইন্ডের নয়, সংকীর্ণ মনতা এই দিনের মধ্যে নেই। এমনকি ইবাদতের ক্ষেত্রেও তিনি আবার সীমালঙ্ঘন প্রতিনিষেধ করেছেন, এখানে কেউ বাড়াবাড়ি করে ফেলতে পারে, সেখানে তিনি মধ্যম পন্থা অবলম্বন করতে তিনি বলেছেন। এবং কোরআনে পাকে তো আল্লাহ তাআলা ওনাকে গাইড করেছেন, ওকাবিয়ালিকে জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি তোমাদেরকে পাঠিয়েছি মধ্যমপন্থী উম্মত হিসাবে, তোমরা একদম এক্সট্রিম, প্রচণ্ড এক্সট্রিম লেভেলেও নয়, আবার একেবারেই লিবারেল ছেড়ে দেওয়া এরকম নয়, তোমাদের অবস্থান মাঝামাঝি। সেটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এবং শিক্ষা। ইবাদতের ক্ষেত্রেও এমন ইবাদত যদি শুরু করে দেয় যে ইবাদতের কারণে সংসার সব বিরান হয়ে যাবে, ছেলে মেয়ে স্ত্রী পরিবারের হক আদায় হবে না, এরকম ইবাদত নয়। তিনি একটি হাদিসে বলেছেন, সাদ্দেদু ওয়াকারিবু ওয়াগদু ওয়ারুহু, ওয়াশাইউ মিনাদ দুলজাহ ওয়াল কাসদা ওয়াল কাসদা তাবলুগু। উম্মতকে তিনি এমন একটা মেথোডোলজি দিয়েছেন, সুন্দর গাইডেন্স দিয়েছেন যে তোমরা চেষ্টা করো সাধ্যে দু একদম আল্লাহর দিনটাকে পরিপূর্ণভাবে মানতে, সব কিছুতে ঠিকঠাক রাখতে, এমনকি কোনো আমল যেন ছুটে না যায়, নফল সুন্নত ফরজ সবগুলোকে ঠিক করে আমল করার মধ্যে এটা হলো সাধ্যে দু, কোনোটাই ছড়ে না, সবগুলো আমল করো। আর অকারেবু যদি ওই লেভেলে না পৌঁছতে পারো তাহলে কমপক্ষে যে যেটা একটু মধ্যম পন্থা যে তুমি নফল সুন্নত কম করতে পারো কিন্তু ফরজ ওয়াজিব হালাল হারাম তোমার জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলো এগুলোকে তুমি কিছুতেই মিস করতে পারো না, এর নিচে নেমে গেলে তুমি ধ্বংস হয়ে যাবে। আর আবার দিনের ইবাদত করতে গিয়ে আমল করতে গিয়ে যদি আবার সীমা লঙ্ঘন করো, ওয়াক্তু আর উরুহু সকালে সন্ধ্যায় কিছু আমল করো, কিছু সময় দাও দিনের জন্য, শিখো তালিম দাওয়া ইত্যাদি ক্ষেত্রে, ওয়াশাইউ মিনাদ দুলজা রাতের অন্ধকারে কিছু সময় আল্লাহর সঙ্গে কাটাও, এভাবে করে ব্যালেন্স করো বাকি সময় তোমার পরিবার সংসার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যেগুলো আমাদের থাকবে এগুলোকে মেনটেন করো, ওয়াল কসদা ওয়াল কসদা তাবলুগু, এইভাবেই তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো, তোমরা পৌঁছে যাবে জায়গা মতো, সে জায়গা কোনটা জান্নাতে পৌঁছে যাবে। কেউ তো আসেন ছেলে মেয়ে সব এখানে ফেলে দিয়ে তিনি চলে গেছেন আল্লাহর রাস্তায়, ছেলে মেয়ে পর্দা পোষিত করে স্কুলে যায় কলেজে যায় কি অবস্থা, কে এদেরকে লুক আপটার করবে? তো এই জন্য তিনি যে দিন শিখিয়েছেন আমাদেরকে সেই দিনের মধ্যে থাকতে হবে, তোমার গাইডেন্সের মধ্যে থাকতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন সব বিষয় তিনি কিভাবে কোন জায়গায় চরমপন্থা হয়ে যায় কিনা খুব খেয়াল করতেন, তিনি যখন বিদায় হজে গেলেন আমি ওনার পাশে আছি, তিনি আমাকে বললেন যে ইবনে আব্বাস আমার জন্য, আবদুল্লাহ ইবনে আব্বাসকে বললেন যে আমার জন্য তুমি কয়েকটি পাথর কুচি পাথর কঙ্কর নিয়ে আসো, আমি যে পাথর মারব। আবু বলে দিলেন যে এরকম সাইজের যেগুলো আমরা বলি সোলা, হ্যাঁ চানাবুটের সাইজের এরকম নিয়ে আসো। তো আমি যখন ওনার হাতে এগুলো দিলাম সাইজ মতো এগুলো দিয়েছি, তখন তিনি বললেন যে হ্যাঁ বে আমসালে হাউলা এই সাইজের পাথর নিবা তোমরা, ওয়া ইয়াকমাল গুলুফিদ্দিন এর চেয়ে বড়ো নিও না, যে যখন পাথর মারতে বড়োটা মারি বেশি করে মারি, হ্যাঁ খুব সাইজ বড় হলে তো বোধহয় সব বেশি হয়ে যায় কিনা, মোটেই না। আর কেউ কেউ তো মনে করে ওখানে শয়তান আছে, এটা একটা মানে এত বোকামি, শয়তানকে ওখানে বসে আছে এত পাথর খাওয়ার জন্য। এটা হলো হজের রাইট, হজের আহকামের অংশ, হজের আহকামের অংশ। সাফা মারওয়ার মধ্যে কি আছে? হাজের রাদিয়াল্লাহু আনহু দৌড়াদৌড়ি করেছেন, তাই না? উনি পানি খুঁজতেছেন, আপনি কখনো কি এখন পানি খুঁজেন নাকি? না, কিন্তু আল্লাহ তাআলা এটাকে হজের ইবাদতের অংশ বানিয়ে দিয়েছে। ইব্রাহিম ইসমাইল আলাইহিসসালামের যে রেওয়ায়েত আছে যে যখন ওনারা এই পিতা পুত্র আল্লাহর হুকুম কার্যকরী করতে পিতা জবাই করবেন পুত্র জবাই হবেন গিয়েছিলেন, তখন শয়তান ধোকা দিতে এসেছিল, তাদেরকে পাথর মেরেছেন, তো সেটা তো ফিজিক্যালি ছিল, এখন তো ফিজিক্যালি সে নাই ওখানে, ওই জায়গায় পাথর খাওয়ার জন্য বসে থাকেনি, কিন্তু এটা হজের অংশ হয়ে গেছে। এটা এখন প্রতিটা হাজার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমরা যে পাথর ছুড়ছি, এটা আমাদের এখন হজের একটা বড় ইবাদত হয়ে গেছে, ইবাদত মাকসুদ এখানে। কাজেই আর বড় পাথর নিলে অসুবিধা, এত হাজি যাবে কার মাথা টন করে পড়ে যায়, আপনাদের অভিজ্ঞতা আছে যারা একাধিকবার গিয়েছেন যে মাঝে মধ্যে একটু বড় সাইজের পাথর তখন মাথার মধ্যে লাগে, দিয়ে একবার আমার নিজেরও লেগেছে, তো দূর থেকে এবার মেরে দিচ্ছে, সাইজও অনেক বড়, ছোটো সাইজ হলে কারো মাথা লাগলেও এত কষ্ট পাবে তাই না, এখানে যে বড় সাইজ নেই তাহলে কি মুশকিল হবে, আর বাকি তো জুতা সাদা তাহলে পানির বোতল সব আছে, এইগুলো অবশ্য এখন কিছু কমে আসছে আলহামদুলিল্লাহ। তখন তিনি বললেন যে এই সাইজের নাও ওয়া ইয়াকুমাল গুলুফিদ্দিন, খবরদার খবরদার দিনের ব্যাপারে একটা চরম একটা চরমপন্থা অবলম্বন করো না। চরমপন্থার মানে আবার অনেকে মনে করে একেবারে নরমপন্থা, সেটাও না, কোনো কোনো সময় তো শক্ত অবস্থানে থাকতে হবে, হ্যাঁ নিজের আমলের ক্ষেত্রে এই যে হজের মধ্যে মনে করেন কেউ কেউ আসে যে তাওয়াফ করতে গিয়ে এরকম শুরু করে দিয়েছে, তা হলো দৌড়াদৌড়ি, মানে কেমন যেন একটা হুলস্থুল ভাব। হজ করবে তিনি হজের সময় সবসময় বলেছেন আলাইকুম বিসাকিনা, ধীরে সুস্থে শান্তিমতো হজ করো, তাওয়াফ করো, সাই করো। অনেকেই দেখা যায় এমন ধাক্কা দিয়ে যাচ্ছে আশেপাশে বানর দিয়ে, সে তাওয়াফ করছে, তার তাওয়াফের জন্য সে প্রেশান। এগুলো হয় না এরকম, আপনারা দেখবেন এরকম করে কিছু লোক আছে, এবং সে কেয়ার করে, আপনি ব্যথা পান না কি হলো তা তাওয়াফের দরকার। তো এগুলো ঠিক নয়, সবসময় কনসিডার করা দরকার। তারপরে তিনি বলেন ফা ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দিন, যে তোমাদের পূর্বের লোকগুলোকে ধ্বংস করে দিয়েছে দিনের ব্যাপারে ভেরি এক্সট্রিম লাইনে চলে যাওয়া। আপনার একটা বাচ্চা মনে করেন এটা দুষ্টমি করেছে, একটা বাচ্চা সফের সামনে দিয়ে দৌড় দিয়েছে, নামাজের সময় কেউ কারো সামনে দিয়ে যাওয়া ঠিক না, বাচ্চা দৌড় দিয়েছে, এখন নামাজ শেষ করেই বাচ্চাকে নিয়ে যদি আপনি এই শুরু করে দেন কি অবস্থা, তো কি দরকার আছে, আপনার নামাজ তো হয়ে গেছে না, আমার এই সামনে দিয়ে গেছে আমার নামাজ হলো কি না। তারপরে বাচ্চা কাচ্চা মসজিদে নিয়ে চলে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে না বাচ্চাদেরকে মসজিদে আনতে পারবে না, খালি বলেছে বাচ্চারা যেন পিছনে থাকে। তা ওনার সময় পিছনে ছিল, সাহাবিদের বাচ্চারা তো একটু ভদ্র টদ্র আছে, তারা নামাজ পড়েছে, এখন আমাদের বাচ্চারা সবগুলো দশ পনেরোটা এক লাইন দাঁড় করাই দেন পিছনে, কী অবস্থা হবে বলে। এখন মসজিদে আনতে মানা করবে, এখন মানা তো উনি করেন না, মানা করতে বলেনও নাই, কী করা যায়। তবে একটু আমরা হুজুর খরচ করবো, যেটা বেশি দুষ্টমি করে নিজের নামাজেরও ডিস্টার্ব হবে বাকিদের হবে, একটু খেয়াল করলাম, এটা ঠিক আছে। কিন্তু এখন আনলেই যদি বলি বাচ্চা কেন মসজিদে আনছে, বাচ্চা মসজিদে আসা নিষেধ, কোনো কোনো মসজিদে লটকিয়ে রেখেছে যে বাচ্চা আর পাগল মসজিদে ঢুকা নিষেধ হাদিসের রেফারেন্স দিয়ে। এই হাদিসটা বানোয়াট হাদিস, এটা সহি হাদিস নয়। জান্নিবু মাসাজিদাকুম মিনাস-সিবিয়ান মিনাল মাজানিন ওয়াস-সিবিয়ান, তোমাদের মসজিদগুলোকে পাগল আর বাচ্চাদের থেকে হেফাজত করো, এই কথা এই হাদিসের নামে জালিয়াতি করা হয়েছে, আর এই জালিয়াতির হাদিস অনেক মসজিদে লটকিয়ে রেখেছে। তো এই জন্য বাচ্চারা এগুলো করলে কিছু খেয়াল করতে হবে। এমন ধরো ধমক দিলেন আল্লাহ রে আল্লাহ, মনে আসে না আমাদের এখানে একদিন এক বাচ্চা এভাবে আসছিল, সে লোক নামাজ পড়ছিল, সামনে দিয়ে দৌড় দিছে, নামাজ শেষ করে বাচ্চাকে এমন ধমক দিয়েছে এত জোরে, বাচ্চা পেরেশান হয়ে চিৎকার করে, তার মানে মারাত্মক অবস্থা সৃষ্টি হয়ে গেছে। এইগুলো আমাদের শিখতে হবে, যে না বাচ্চাদেরকে যে বোঝাতে হলে সুন্দর করে বোঝায়। আমার নিজের ছেলে মেয়েকেও যদি আমি দেখি যে গণ্ডগোল করছে বা দুষ্টমি করছে, নামাজ পালন করছে না, এখন এখানে আপনি কড়া বেশি কড়া অবস্থা নিলে কাজ করবে, কাজ করবেন, বাচ্চারা বিদ্রোহী হয়ে যাবে, নরমে গরমে বুঝাই শুধু একটু ধমক দিলেন, কোনো সময় আরো সময় আদর করলেন, কাছে সুন্দর করে বুঝালেন যে বাবা এরকম করতে নাই। এভাবে করে তিনি আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছেন। তারপরে আরেকটি হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমলটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় বলো তো দেখি। তিনি বললেন যে কোন, আমি জিজ্ঞেস করলাম কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন আদওয়া মুহা ওয়া ইনকাল্লা, যে আমলটা বান্দা রীতিমতো করে যায় জারি রাখে রেগুলার, অল্প হলেও অল্প পরিমাণ জারি থাকে আমলটা, এটা আল্লাহর কাছে খুব পছন্দনীয়। এখন আমাদের অবস্থা হলে মনে করেন একটু শেষ রাত তাহাজ্জুদ পড়তে উঠা, এখন একদিন উঠলাম তো সেদিন রাত্রে একেবারে কোরবানি করে সারা রাত তাহাজ্জুদ পড়লাম, আর পরে আর হয়তো এক মাস আমরা উঠতে পারলাম না। এই যে আমাদের এরকম উঠানামা হয়, কেউ কেউ আছে দেখবেন যে আপনার রমাদান আসলে দেখা যাবে যে প্রথম দিকে অথবা শেষ দিকে, শেষ দিকে আবার তারাবিতে পড়ে পড়ে বলে যে তাহাজ্জুদ নাই কেন জামাতে, সেটাও করবে আর মাঝখানে নাই, এরকম হয় কি না। প্রায় মসজিদে গেলে দেখবেন প্রথম রাত্রে দুই এক দুই রাত্রে মাশাআল্লাহ মসজিদে জাগা নেই, এরপরে আস্তে আস্তে কমতে থাকে, মাঝখানে দেখা গেল যে নাই একদম অর্ধেকে চলে আসছে, তিন ভাগে দুই ভাগে চলে আসছে, আবার শেষের দিকে সবে কদর আছে, সাতাশে রাত আছে, ওইখানে আবার সাতাশ সাতটা পার হয়ে গেলে আবার কমে যায়। আল্লাহ তাআলা কোনটা পছন্দ করেন, যে তোমরা কন্টিনিউ করো, অল্প হলেও কন্টিনিউ করো। ওকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা ওয়ালাউ মানে কাল্লা কন্টিনিউ করো, যেটা মোটামুটি কম হলেও ধরে রাখিও, ধরে রাখেন, ধরে রাখি আমরা, মনে করেন যে প্রত্যেক দিন সকালে একটু কোরআন শরীফ পড়বো, যেন প্রত্যেক দিনই পড়তে পারি। এইভাবে করে সকালবেলা একটু সালাত দোহার অভ্যাসটা আছে, 8 রাকাত পারি না 4 রাকাত পারি, 4 রাকাত পারি না কমপক্ষে 2 রাকাত পড়ি, এটা মেনটেন করে নেওয়াটা আল্লাহর কাছে খুব পছন্দনীয়। এরপরে তিনি বললেন যে উকলুফু মিনাল আমালি মা তুতিকুন, যে তোমরা এমন আমলের প্ল্যান করো, অভ্যাস করো যেটা তুমি ধরে রাখতে পারবে। এত বেশি আমল হঠাৎ করে তুমি নেমে যেও না যেটা তোমার জন্য সাংঘাতিক কষ্টের কারণ হয়ে যাবে, তোমার শরীরে আর কুলাবে না, তুমি একেবারে সব কিছু লাইফের ব্যালেন্স হারিয়ে যাবে, এরকম বড় বেশি আমলের দিকে আবার হঠাৎ করে ঝুঁকে যেও না। যতটুকুন তোমার জন্য সম্ভব হয়, তোমার লাইফের অন্য কিছুকে হেভিলি এফেক্ট করে না, এরকম একটা ব্যালেন্স আকারে আমল করো। আর হাদিসে তিনি এই লাইনে কথা বললেন, হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন, যারা অতিরিক্ত একেবারে জানের উপরে জুলুম করে বেশি করে আমল করে এরা হালাক হয়ে যাবে। তার মানে করতে করতে একসময় ফ্যাট আপ হয়ে যাবে, টায়ার্ড হয়ে যাবে, তখন ছেড়ে দিবে একদম, এটা ধরে রাখতে পারবে না সারা জীবন। ধরে রাখার মতো হ্যাঁ, আস্তে আস্তে আমরা এক পর্যায়ে যদি আল্লাহ তাআলা আমাদের আমলের অভ্যাস দিয়ে দেন যে আমরা বাড়াতে পারছি, আস্তে আস্তে একটু বাড়তেছে, আস্তে আস্তে একটু বাড়তেছে, এটা ঠিক আছে। কিন্তু হঠাৎ করে অনেক বেশি করার চিন্তা তারপরে আর নাই। এরকম অনেকেই আছে যে কিছু কিছু ইয়াংদেরকে দেখা যায় হঠাৎ করে মুসলিমমুখী হয়ে গেছে, মাশা আল্লাহ এমন হওয়া হলো, ছাড়ে না, কদিন পরে তার খুঁজেই পাওয়া যায় না, এরকম দেখেন না মাঝে মধ্যে পাওয়া যায়, আমি দেশেও দেখেছি, এখানেও দেখি, এগুলো আল্লাহর কাছে পছন্দনীয় নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে নামাজ পড়তেন, নামাজ কিন্তু অনেক লম্বা করতেন না, কোনো কোনো ইমাম দেখা যায় যে এত লম্বা তেলাওয়াত করে এখন মুসল্লিদের অনেক কষ্ট হয়ে যায়, এখানে প্রত্যেকটি নামাজের একটা রেঞ্জ ঠিক করে দেওয়া আছে কতটুকুন, একেবারে ইঞ্চিতে ইঞ্চিতে নয়, কোনো সময় হয়তো মনে করেন 8, 10, 9, 10, 8, 7, 8 এর ভিতরে থাকবে, কিন্তু যদি হয় যে 4 থেকে 10, 10 থেকে 4 উঠানামা বেশি করে এই, তাহলে এটা এটাতে ওনার নয়, উনি মোটামুটি একটা ক্রাইটেরিয়া দিয়েছেন। আর জেনারেলি খুব লম্বা করতেন না নামাজ যখন পড়াতেন, আর খুতবাকেও তিনি খুব লম্বা করতেন না, শর্ট করতেন। তিনি বলতেন, সাহাবারা বলেন যে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু কুনতু উসাল্লিমু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকানাত সালাতুহু কাসদান ওয়া খুতবাতুহু কাসদান, আমি ওনার পেছনে অনেক নামাজ পড়েছি, পাঞ্জিগানা নামাজ পড়েছি, জুমার নামাজ পড়েছি, আমি পেয়েছি ওনার নামাজ মোটামুটি খুব লম্বা হয় না আর খুতবাগুলো লম্বা হয় না। অবশ্য ওনার মত সাইদের খুতবা দিলে এখন আমাদের কোনো খুতবাই হবে না, কারণ উনি আবার বলেছেন যেটা যে উতিতু জাওয়ামি আল কালিম, আল্লাহ তাআলা আমাকে অল্প কথায় ব্যাপক বক্তব্য দেওয়ার তৌফিক দিয়েছে, এটা আল্লাহ ওনাকে একদম মিরাকল, অল্প কয়েকটা গণা গণা কথায় তিনি অনেক মেসেজ দিতে পারেন। কিন্তু এখনকার খতিবরা বা যে কোনো জমানাই তা ওনারা এই জিনিসটা পারবেন না, একটু লম্বা হবে তোমার তুলনায়। তারপরেও খেয়াল করতে হবে যে খুতবা চলছে আর চলছে, বয়ান চলছে আর চলছে, আর মুসলিমের সময় ঘুমাই গেল, হ্যাঁ এরকম যেন না হয়। মোটামুটি মানুষের অবস্থা, আর আমাদের দেশে মাশা আল্লাহ মাহফিল শুরু হয় আসরের পর থেকে, মাগরিবের পর থেকে সারা রাত ফজর পর্যন্ত, হ্যাঁ ফজর নামাজের আগে সব চলে যাচ্ছে ঘরে দিয়ে ঘুমিয়ে যাচ্ছে, তাই না, অল্প কিছু থাকছে। তো এগুলো আসলে ভালো দিনের তরিকা না, এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা নয়, উনি সব কিছুতে মেপে মেপে এবং ব্যালেন্স করে ওনার দিনের কাজগুলো করেছেন, দুনিয়ার কাজগুলো করেছেন। এবং সেটা আপনারা একটা কাহিনীতে জানেন, আবু দারদা এবং সালমান ইবনে ফারিস রাদিয়াল্লাহু আনহু দুইজনে ছিলেন ওনারা ভাই, কারণ সালমান আল ফারসি আবু দারদা দুইজনকে দিনের ভাই হিসাবে, ওই যে একজন মুহাজির একজন আনসার এভাবে ছিলেন, পরে যখন আলাদা হয়ে গেছেন সবাই আর একসঙ্গে থাকেন নাই, মাঝে মধ্যে আসতেন সালমান রাদিয়াল্লাহু আনহু আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে দেখতে আসতেন, দুইজনেই খুব দিনের দিকে অনেক অ্যাডভান্স, কিন্তু নলেজের দিক থেকে, জ্ঞানের দিক থেকে, ব্যালেন্সের দিক থেকে সালমান একদম পারফেক্ট। আর আবু দারদা রাদিয়াল্লাহু আনহু ওনার আমল অনেক বেশি, দুনিয়াদারির সঙ্গে ব্যালেন্স করতে সক্ষম হন নাই, ওনার অনেক ত্রুটি হয়ে যাচ্ছে। তো একদিন দেখতে আসলেন, দেখতে আসে তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই, তো উনি বাসায় নাই, তো ওনার স্ত্রী বললেন, সামনে আসছেন, তখন কথা বলছেন যে আমার ভাই কোথায়, আপনার ভাই তো কাজে গেছে, আসবে, আপনি বসেন খান। তো উনি লক্ষ্য করলেন যে মহিলার খুব দুরবস্থা, তার শরীরও খারাপ, মনও খারাপ, গায়ের চা কাপড় চোপড় তেমন কিছু না, কোনো একটা অসুবিধা যাচ্ছে বোধ হয়। তিনি জিজ্ঞাসা করলেন যে কী অবস্থা, আপনাদের দিনকাল কেমন যাচ্ছে, ভাই ঠিক আছে কিনা, সব ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক তো আছে আর কি, আপনার ভাই তো সারা দিন নফল রোজা রাখে আর সারা রাত নফল নামাজ পড়ে, আর যে কোনো মানুষের পারিবারিক দায় দায়িত্ব আছে এগুলো তো কোনো খবর নেই। তখন তিনি আচ্ছা তাহলে আমি যাবো না, আর আজকে আসি। হ্যাঁ, তো এখন উনি খাবার রেডি করতেছেন, এখন উনি আসছেন অনেক পরে, খাবারের টাইম পার হয়ে গেছে, এসে বললেন এহ আমার ভাই আসছে সালমান, খুব খুশি ইত্যাদি। তো বিবিকে বললেন খাবার দিলেন না, বললে যে উনি তো বসে আছেন আপনার সঙ্গে খাবেন, আমি তো রোজা রাখছি। তো এখন সালমানকে বলেন যে খাবার দাবার খান, তুমি বসো, কারণ আমি তো রোজা রাখছি, এক্ষুনি রোজা ভাঙ্গা আমার সঙ্গে খাও। খাবার দিলেন, দিয়ে এখন আসে যাবো না, আমি তোমার বাসায় থাকবো। তারপরে রাতে ঘুমাতে দিয়েছেন, ওনার বিছানা টিছানা ঠিক করে দিয়ে এখন আবু দারদা আমাদের দাঁড়িয়ে দাঁড়ানোর জন্য রেডি হয়ে গেলেন। হে আবু দারদা কী করো, আমি না আসবো, এখন শো, এখন শো, যখন তাহাজ্জুদ সময় হয় আমিও উঠবো, তোমারে ডাক দেব। তারপরে বেচারা কী করবে, এখন মনে কষ্ট নিয়ে শুয়ে থাকলো আর কি। এরপরে সকালবেলা ফজর পড়েটারে বাসায় আবার এসে ভালো করে বুঝালেন যে দিনটা কি, আল্লাহ নবী আমাদেরকে কি শিখিয়েছেন, ওনার তরিকার থেকে ভালো তরিকা কিছু আছে নাকি? তো তার সকালবেলা এরপরে আবু দারদা মনে বুঝে না, এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে কমপ্লেন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটু বেশি আমল করতেছি, আমার আমল করতে দেয় না, আমি নাকি সামথিং রং করছি, আমি নাকি উল্টো পাল্টা করছি। সব শুনে তিনি বললেন সাদাকা সালমান, সালমান ঠিক বলেছে, এইটাই তোমাকে করতে হবে। তো কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে তিনি বলেছেন যে আমি আমি নামাজ পড়ি, আমি ঘুমাই, আমি উঠি, আমি বিবিদের সঙ্গে সময় কাটাই, আমি আমার আল্লাহর কাছে দাঁড়িয়ে যাই, সব করি। আমি একজন হক নষ্ট করতে গিয়ে তো আরেকজন হক দেবো না, আল্লাহ তো বলেন না আল্লাহর হক দেওয়ার জন্য বাতার হক সব নষ্ট করতে হবে। এই লাইনে অনেকগুলো হাদিস এসেছে, ওনার জীবন থেকে আমরা শিক্ষা পেয়েছি। এমনকি যখন আপনি খুব টায়ার্ড, যে রমাদান আসতেছে আমরা তো কিছু আবাদত করার চেষ্টা করব, যদি দেখেন যে একেবারে আপনি ঝিমিয়ে পড়ছেন, তাহলে সেখানে একেবারে সব শ্বাস করতে হবে, গনে গনে 20 রাকাত শ্বাস করতেই হবে, যান তাকার থাক, এটা নয়। ঘুম বেশি পেয়ে গেলে তখন যে কত রাকাত পারলাম আর পারছি না, আমি কি সুবহানাল রাব্বিল আজিম ঠিকমতো পড়ি কি পড়ি না, এরকম বেকায়দা পড়ে গিয়েছি, তখনই দাঁড়িয়ে থেকে রাকাত গুনতে হবে, এটা নেসেসারি না। এই ব্যাপারে তিনি কি গাইডলাইন দিয়েছেন, ইদা কামা আহাদুকুম মিনাল লাইল ফাস্তাজামাল কুরআন আলা লিসানিহি ফালাম ইয়াদরি মা ইয়াকুল ফালিয়াত্তাজা। তোমরা যখন কেউ কিয়ামুল লাইল করতে উঠো, তাহাজ্জুদ করতে উঠো, তাহলে তুমি যদি দেখো যে কিছুক্ষণ পড়ার পরে তোমার সাংঘাতিক ঘুম পেয়ে যাচ্ছে, এখন তুমি যে উচ্চারণ করছো উচ্চারণটা উল্টোপাল্টা হয়ে যায় কিনা, এই অবস্থায় হয়ে গেলে তুমি নামাজ বাদ দিয়ে তুমি ঘুমিয়ে যাও, তুমি শ্বাস পর্যন্ত উল্টাপাল্টা করে ফেলতে পারো। অন্য আয়াতে আসছে তুমি নিজের জন্য দোয়া করতে চাও, হয়তো শ্বাস পর্যন্ত বাই মিসেক নিজের উপরে অভিশাপ করে ফেলবা। কাজে এই অবস্থায় নফল ইবাদতের জন্য এরকম অবস্থা করা ঠিক নয়, একটু এনার্জি লাগবে, ফোকাস করা লাগবে, মনোযোগ রাখা লাগবে। তবে হ্যাঁ, ফজর ফরজ ইবাদতে যদি ঘুম আসেও তো ফরজ তো পড়তেই হবে কোনো রকমে, কষ্ট করে। নফলের ক্ষেত্রে এই কনসিডারেশন সামনে রাখতে হবে। আরেকটি ঘটনা আপনারা শুনেছেন নিশ্চয়ই, তিনজন এসে বলেন আমরা চলো, এই যে জান্নাত আর জাহান্নামের কাহিনী যা শুনলাম, জান্নাতে না গিয়ে যদি জাহান্নামে যায় তাহলে তো আমাদের কোনো উপায় নেই, তা আমরা এক কাজ করি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো কেমন, ওনার মতো আমল না করলে তো আমরা নাজাত পাব, কেমন কত রাকাত পড়তেন, কী অবস্থা, ঘুমাতেন কিনা রাত্রে, এসে ওনার বিবিদেরকে কাউকে জিজ্ঞেস করলেন, খোঁজ খবর নিলেন বা অন্যদের মাধ্যমে নিয়ে বললেন যে তাতে বোঝা গেল উনি তো রাত্রে ভালোই একটু ঘুমান দেখা যায়, তারপর শেষ রাতে উঠে ইবাদত করেন। তো তারা বলা বলি করলো, বুঝছি আইনা নাহ মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কদ গফির লাহু মা তাকাদ্দাম মিন যানবিহি ওয়া তাআখার, যে ওনার আমলের সঙ্গে মিলে আমাদের লাভ নাই। তা আল্লাহ তো বলেই দিয়েছেন আপনার আগে পিছিয়ে সব গুণ আমি মাফ করে দিয়েছি, সব ত্রুটি মাফ হয়ে যাবে। তো উনি যদি কর্ম করেন অসুবিধা নাই, আমরা যা করি ওনার লেভেলে করলে পোষাবে না, আমাদেরকে অবশ্যই আরো অনেক বেশি করতে হবে। তো কি করা যায়? একজনে বলেন আনা আতাদের উন্নিসা ফলে আচ্ছা যাও যা আবাদান, আমি তো এখনো বিয়ে করি নাই, তো সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করবো না, কারণ বিয়ে করলেই আমার এই সময় দেওয়া লাগবে, বিয়ে বিয়ে দরকার নাই। তা আরেকজন বলল আমি নফল নামাজ আর কোনোদিন ছাড়ব না, আচ্ছা নফল রোজা প্রত্যেক দিন করব, খালি এই সোমবার বৃহস্পতিবার পোষাবে না, প্রত্যেক দিনই আমি নফল রোজা করবো সারা বছর। তারপরে আরেকজন বললেন কি হ্যাঁ হ্যাঁ সারা রাত নামাজ পড়বো, আমি আর ঘুমাবো না, নামাজ পড়লে তো আর রাত চলেই গেল। তখন ওরা কথা বলতে বলতে চলে গেল, যাওয়ার সময় যখন আলোচনা করছে নিজেরা তিনজনে তিন পরিকল্পনার কথা, এক সাহাবি শুনতে পেয়েছেন, ওনার জ্ঞান ট্যান ভালো আছে, তিনি দৌড়ে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে, ইয়া রাসূলুল্লাহ শুনছেন নাকি যে তারা এইরকম বললো, এটাকে ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ এরকম বলছে, ধরে নিয়ে আসো জলদি করে, তা আছি আসতে বলো, এসে বলে তোমরা এইগুলো বলছো, তোমরা এগুলো বলছো নাকি, বলছি ইয়া রাসূলুল্লাহ বলছি তো আপনার লেভেলে তো আমরা ইবাদত করে আমাদের জান্নাত পাবো না, এই জন্য আমাদের এগুলো করতে হবে। তখন তিনি বললেন যে শোনো, আমার থেকে আল্লাহকে বেশি ভয় করতে চাও নাকি, আমা আল্লাহে ইন্নি লাখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম আমি তোমাদের চেয়ে বেশি আল্লাহকে ভয় করি, আমাকে আল্লাহ নিরাপত্তা দিয়ে দিয়েছেন, এখানে আমি বসে থাকি না, আমি স্টিল আল্লাহর ভয়ে আমি ভীত থাকি, আমার তাকওয়া আর বেশি অর্জন করার চেষ্টা করি, কিন্তু আমি দেখো নফল রোজা রাখি, আবার আমি অনেকদিন নফল রোজা রাখি না, আমি রাতের বেলা ঘুমাই, আবার রাতের বেলা আমি উঠে নামাজ পড়ি, আমার বিবি আসে তাদের সঙ্গে আমি সম্পর্ক রাখি, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার এই সুন্নত তরিকা থেকে সরে নিজের মতো করে বানিয়ে নিবে তারা আমার উম্মত হতে পারবে না, কাজে আমার সুন্নতের আমার তরিকার মধ্যে তোমাদেরকে থাকতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি আরেকজন ছিলেন অনেক বড় এবং আবেদ সাহাবি, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, উনি বলেন ওনার ব্যাপারে কিছু কমপ্লেন গিয়েছে, ওনার বাবা ওনাকে বিয়ে শাদি করিয়েছে, তারপরে টাকা পয়সা মোটামুটি সব কিছুই আছে, কিন্তু উনি এত আবেগ, বিয়ে শাদি হলো ঠিকই, বিবির সঙ্গে যে একটু শুইতে হবে বিছানা এগুলো খবর ওনার নেই, শুধু এবাদতে আছে। এই খবর পাওয়ার পরে তিনি ডাকলেন ওনাকে, ইয়া আব্দুল্লাহ আলাম বুখবার আন্নাকা তাসুমুন্নাহারা তাকুমুল্লাইল, আমি শুনছি না তুমি প্রায় প্রতিদিনই রোজা রাখো আর রাত পুরো রাতই প্রায় তুমি নফল ইবাদত করো, ঠিক কিনা বলো? ফাকুল তি বালা ইয়া রাসূলুল্লাহ, যে হ্যাঁ তা তো করি ইয়া রাসূলুল্লাহ, আমি যে এরকমই করি। তিনি বললেন ফালা তাফআল, না এরকম করবো না, সুম ওয়া আফতার, মাঝে মধ্যে নফল রোজা রাখো আবার ছেড়ে দাও, আবার রাখো আবার রোজা করো না, এইভাবে করে চলো, আর তুমি নামাজ এভাবে পড়ো, আর মাঝে মধ্যে ঘুমাও, তা কুম ওয়া নেম, কেয়ামুল লাইল করো আবার ঘুমাও বা ঘুমাই উঠো তারপরে কেয়ামুল লাইল করো, পুরো রাত্রে ইবাদত নয়, পুরো রাত্রে তাহাজ্জুদ নয়। তারপরে তিনি বললেন ফাইনালি জাসা দেখে আলাইকে হাক্কান, তোমাকে যে আল্লাহ বডি দিয়েছে শরীর দিয়েছে, এই শরীরের হক আছে, এই শরীরের হক হলো তার খাওয়া দাওয়ার পরে তাকে ঘুমো দিতে হবে, রেস্ট দিতে হবে, ওয়াইনালি আইনেকে আলাইকে হাক্কান, তোমার যেটা চোখ আল্লাহ তাআলা দিয়েছেন এগুলো দেখার জন্য, এই চোখগুলোর হক আছে, চোখগুলো কিছু রেস্ট নেওয়া লাগবে ঘুমের মাধ্যমে, এগুলোকে বিরতি দিতে হবে, ওয়াইনালি যাওজিকে আলাইকে হাক্কান, তোমার যে বিবি আছে তারও তো হক আছে, তুমি তার হক আদায় করবে না, ওয়াইনালি যাওরিকে আলাইকে হাক্কান, মাঝে মধ্যে তোমার আত্মীয় স্বজন বা বন্ধুর মধ্যে একটু দেখা করতে আসবে, তুমি যদি বলো আমি তো নামাজে আসি প্লিজ মা সালামা, আমার সময় নেই দেখা করার, আমি তো এবাদতে আছি না, মেহমান চলে আসছে, একটু এবাদত কাট করে হলো দেখা করতে হবে, ওয়েলকাম করতে হবে, কথা বলতে হবে, একটু আপ্যায়ন করতে হবে, হক আদায় করতে হবে, তাদের হক আছে। ওয়াইন্না বিহাসবিকা আন তাসুমা কুল্লা শাহর থালাতা আইয়াম, তোমার জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে আবদুল্লাহ, তুমি মাসের মাঝখানে তিনটা রোজা রাখো, খালাস আইয়ামে বিদের রোজা রাখো, 13, 14, 15, ফাইন্না লাকা বিকুল্লি হাসানাতি আশরু আমসালিহা। আর তুমি তো জানো প্রত্যেকটি নেক কর্মের মিনিমাম কম পক্ষে কয় গুণ দেওয়া হয় নাকি 10, তো মাসে তিনটা রাখলে কয়টার পাবে, 30টার হয়ে যাবে, তো তোমার এটাতে তোমার এই পুরো 30 দিনের সব পেয়ে যাবে মাসে তিনটা রাখলে। ওকে, ফাইন্না যালিকা সিয়াম আদ-দাহরি কুল্লিহি, তো এইভাবে তুমি যদি প্রতি মাসে তিনটা করে রাখো, তোমার পুরো জমানা, তোমার পুরো হায়াত চলে গেলেও পুরো দিনের রোজাইতে হয়, তোমার রোজা ছাড়া কোনো দিন থাকলেই না তাহলে, আর 3 দিনে পুরো মাসে, এভাবে সারা জীবন তুমি রোজা হালতে থেকে যাচ্ছ, অথচ বাকি দিনগুলো রোজা না রেখে খাওয়া দাওয়া করে তুমি রোজা সব পেয়ে যাচ্ছ। তা আমি পরে তিনি বলছেন ফাসাদাত্তু ফাসুদ্দে দেয়ালে, আমি ওনাকে আর অনুরোধ করলাম ইয়া রাসূলুল্লাহ আমার আর একটু পারমিশন দেন, আর একটু বাড়াবো, তো আমাকে শাসনে তিনি বাড়াই দিলেন কিছু। তো আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইনি আজ তো কুয়া আছেন, আমার তো এনার্জি আরও বেশি আছে, আর একটু বেশি করতে চাই। তখন বললেন যে তাহলে এক কাজ করো, ফাসুম সিয়ামা নবী আল্লাহ দাউদ আলহিসাল্লাম ওলা তাজে দালাই, তাহলে আল্লাহ নবী দাউদ আলাইসালামের তরিকায় রোজা রাখো, এর চেয়ে বেশি আর রেখো না। তিনি কি করতেন, একদিন রোজা রাখতেন, পরের দিন রাখতেন না, তারপর দিন রাখতেন, তারপর দিন রাখতেন না, এইভাবে অল্টারনেট করতেন, এইটা ম্যাক্সিমাম তুমি করো, এর বাইরে খবরদার আর বেরো না। তিনি বলেন সে আমার আল্লাহ নবীর দাও কেমন ছিল, তখন তিনি ব্যাখ্যা করে দিলেন যে নিসফুদ্দাহা, বয়সের অর্ধেক রোজা রাখছেন আর অর্ধেক রোজা রাখেন না, মানে একদিন রাখছেন আর একদিন রাখেন, এইভাবে করো। তো এখন এটা তো ওনা থেকে আমি এইটা নিলাম, শেষ পর্যন্ত বললেন যে ম্যাক্সিমাম তুমি এটা করতে পারো, 3 দিন করলেও চলতো, কিন্তু তুমি যখন বেশি চাও তাহলে একদিন, কিন্তু সারা বছর প্রত্যেক দিন এভাবে রাখবা। পরে আবদুল্লাহ ইবনে ওমর যখন বুড়ো হয়েছেন বলেন, এখন বলেন কি জান, ইয়া লাইতানি কাবিলতু রুখসাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটু বাড়াবাড়ি করে ফেলছিলাম, যদি ওনার 3 দিন মাসে বলছিল ওইটা ওইটাই যদি ঠিক রাখেন তাহলে বোধহয় ভালো হতো, এখন তার কুলোতে পারি না, একটু বুড়ো হয়ে গেছে। আবার ওই যে আরেক হাদিস যে ওই আমলকে আল্লাহ বেশি পছন্দ করেন যেটা বান্দা জারি রাখেন, এখন জারি রাখা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে। এরপরে আমি বুরাইদা আল আসলামি রাদিয়াল্লাহু আনহু বলেন, খারাজু যাতে ইয়াউমিন লিহাজাতিন, আমি একটু বাইরে গিয়েছিলাম একটা কাজে, ফাইদা আনা বিন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামশি বাইনা ইয়াদাই ফা আখাযা বিয়াদি, দেখি যে উনি আমার সামনে হাঁটছেন, আমি কাছাকাছি গেলাম, উনি আমার হাত ধরলেন, ফান্তালাক না নামশি জামিয়ান, আমার হাত ধরে তিনি আমরা একসঙ্গে হাঁটলাম, সুবহানাল্লাহ, কত হাম্বল ছিলেন তাই না, সাহাবির হাত ধরে হাঁটছেন। তারপরে কলতু ফাইদা নাহনু বাইনা আইদিনা বিরাজুল ইসাল্লি ইকসির সুজুদ ওয়ার রুকু, তারপরে আমরা কিছুক্ষণ পরে যখন দেখলাম যে একটা লোক নামাজ পড়ছেন, তিনি অনেক রুকু সুজুদ অনেক রাকাত পড়ে যাচ্ছেন অনেকক্ষণ ধরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আতারা ইউরাই, তুমি কি মনে হয় সে কি আসলে নামাজ পড়ে না লোক দেখানো পড়ে, কোনটা কি মনে করো, ফাকুল তো আল্লাহ রাসুল আলম, আমি বললাম আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন ইয়া রাসুল্লাহ, আমি তো জানি না। তখন তিনি আমার হাত ছেড়ে দিলেন, অতঃপর নিজে তিনি বললেন যে ফাজা আলা ইয়াকুল আলাইকুম হাদিয়ান কাসিদান, আলাইকুম হাদিয়ান কাসিদান, আলাইকুম হাদিয়ান কাসিদান, তোমরা সব দিনের পথে চলতে গেলে মধ্যম পন্থায়, মধ্যম পন্থায়ের হেদায়তে থাকো, মধ্যম পন্থার হেদায়তে থাকো, মধ্যম পন্থার তরিকায় থাকো, 3 বার করে বললেন। তারপরে বললেন অমান ইশাদ দাহাদ দিন ইয়াগলিবহু, যে ব্যক্তি দিনের একেবারে টু মাচ লেভেলে পৌঁছে যায়, বেশি নিজের উপরে নিয়ে আসে দায়িত্ব এবং বেশি ইবাদতে এমন ঢুকে গেল, তাহলে তাকে একদিন সে এটা মেনটেন করতে পারবে না, একদিন তাকে গিভ আপ করতেই হবে এবং এটা তাকে অনেক দিক থেকেই পরাজিত করে দিবে, তার জীবনের ব্যালেন্স থাকবে না। এমনকি ওনার বিবি জাইনাব রাদিয়াল্লাহু আনহা খুব আবেদা ছিলেন, তো উনিও এরকম ইবাদত করেন। মসজিদের মধ্যে মহিলাদের যে এরিয়া ছিল সেখানে মধ্যে, ওনাদের ঘর তো মসজিদের পাশেই একদম, তো মহিলাদের এরিয়া এসে তিনি তাহাজ্জুদ করতেন। তো হঠাৎ করে তিনি যখন ঢুকলেন, ঢুকে দেখেন যে একটা রশি লাগানো আছে এক পিলার থেকে আরেক পিলারের মাঝখানে। তিনি বললেন যে এই এই রশিটা কার এভাবে লাগানো আছে? তো বলা হলো এটা হলো আপনার বিবি জাইনাব রাদিয়াল্লাহু আনহা, ফাইদা ফাতারা তাআল্লাকাত, যে উনি এইটা রশিটা লাগিয়েছেন যদি উনি নামাজ পড়তে পড়তে ওনার ঘুম চলে আসে, টায়ার্ড হয়ে যান, ঝিমিয়ে পড়েন, সেই জন্য যদি বসে 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 যখন করাশি পড়বেন, শেখবার পড়বেন ঘুম না আসার জন্য, তো মাথার সঙ্গে ওটা চুলের সঙ্গে বেঁধে রাখতেন, এরকম করে ঝিমানে আসলে চুল ধরে টান দিবে আর কি, রশির কারণে আর মানে ঘুমাতে পারবেন না। তো তখন তিনি বললেন হল্লুহু, এটা এখনই খোলো, রশি এখনই খোলো, ফাল ইউসাল্লি লিউসাল্লি আহাদুকুম নাশাতাহু ফাইদা ফাতারা ফাল ইয়াকুম, আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়তে গেলে, ইবাদত করতে গেলে, রাতের বেলা দোয়া দরখাস্ত দিতে গেলে ততক্ষণ পর্যন্তই সে চেষ্টা করুক ইবাদতে যতক্ষণ তার নাশাত থাকে। নাশাত অর্থ কি? এনার্জি আছে শরীরের মধ্যে, তার একটু বল আছে, একেবারে টায়ার্ড হয়ে পড়েনি, একেবারে ঘুমে পড়ে যাওয়ার উপক্রম হয়নি, সেন্স কাজ করছে, এনার্জি আছে, ততক্ষণ করুক, যখন দেখা যায় খুব টায়ার্ড হয়ে গেছে তখন বাদ দিয়ে ফেলুক। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে একদিন আমার ঘরে এক মহিলা এসেছিলেন আমার সঙ্গে দেখা করতে, তো এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে উনি বললেন এই মহিলা কে? আমি বললাম যে ও ওই মহিলা তো অমুক এবং তমুক, ওনার ওনার তো মাশা আল্লাহ কি যে নামাজ পড়ে, সারা রাত ব্যাপী নামাজ পড়ে, খুব বেশি বলেন না। তখন তিনি বলেন মা আলাইকুম বিমাতুতি কোন, আরে থাম, এই এত বেশি করো না, যদ্দূর তোমার শরীর কুলা তদ্দূর করা, শরীর উপরে এত জুলুম করো না। তিনি সঙ্গে সঙ্গে দৃষ্টি দিকে আকর্ষণ করলেন এবং ফাওয়াল্লাহি লা ইয়ামিল্লুল্লাহু হাত্তা তামিল্লু, ইবাদত করতে করতে টায়ার্ড হয়ে গেলে কি হবে জানেন? যখন তোমরাও টায়ার্ড হয়ে যাবা তো আল্লাহ তাআলাও টায়ার্ড হয়ে যাবেন তোমাদের আমল কবুল করতে। তো এটা কথা প্রসঙ্গে, আল্লাহ তো জীবনে টায়ার্ড হবেন না, মানে আল্লাহ তা তিনি তার ঊর্ধ্বে, বলার অর্থ হলো তোমরা খুব টায়ার্ড হয়ে যাবা, আল্লাহ তোমার আমল কবুল করবেন না, তুমি এরকম বেকায়দা করে যে করছো আমল এটা আল্লাহর কাছে কবুল হবে না। আগ্রহ করে, খেয়াল করে, খুশুর সাথে যে নামাজটা পড়বে সেটাই তো আল্লাহর কাছে কবুল হবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে ইবাদতের মধ্যে ব্যালেন্সের কথা আসলো, দিন এবং দুনিয়ার মধ্যে ব্যালেন্সের একটা সাম্যতা এবং সব কিছুর মেনটেন করা কথা আসলো, এছাড়া আরও এসেছে যে তুমি খাওয়া দাওয়ার ক্ষেত্রেও অনেকেই যে অনেক বেশি খাওয়া দাওয়া করে, খাওয়ার দিকে অনেক নজর, এক্ষেত্রেও তিনি ব্যালেন্স রক্ষা করেছেন, ভারসাম্য রক্ষা করেছেন, তিনি উম্মতকে গাইড করেছেন। মা মালা আদমিয়ুন বিআ আন শাররা মিন বাতন, মানুষ যেন খুব বেশি পরিমাণ খাওয়ার গোগ্রাসে গেলার চেষ্টা না করে, খাওয়ার ক্ষেত্রে একটু হিসাব নিকাশ পরিমাণে দেখতে কমানোই ভালো, প্যাট পুরোটাই যতটুকু জায়গা আছে পুরোটাই ভর্তি করে খেতে হবে, এই রকম খাওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও অ্যালাউ করেন নাই কাউকে, বরঞ্চ তিনি বলেছেন মানুষের শরীরের বাস্তব জীবনের জীবন চলার জন্য প্যাটের জায়গা যতটুকুন আছে তার তিন ভাগের এক ভাগ যদি জেনুইন ফুড, সলিড ফুড, মূল খাদ্য দিয়ে ভর্তি করে, আর তিন ভাগের এক ভাগ ড্রিঙ্ক পানীয় জাতীয় জিনিস নেয়, আর তিন ভাগের এক ভাগ খালি রাখে যেটা তার নিঃশ্বাস নিতে কোনো কষ্ট হবে না, তার লাইফটা এবং যে কোনো মুভমেন্ট নামাজ থেকে শুরু করে সব কিছুই ঠিকমতো করতে পারবে, এটাই হচ্ছে সর্বোত্তম, সবচেয়ে যে বেশি খেতে চায়, প্যাটের তিন ভাগের এক ভাগ পর্যন্ত খাবে মূল খাবার, পানি আর তিন ভাগের এক ভাগ, বাকি তিন ভাগের এক ভাগ খালি থাকা নিশ্চিত করতে হবে। এখন আমাদের কি অবস্থা? আস্তাগফিরুল্লাহ, এইগুলো যা দুই একটা আমাকে একজন দেখিয়েছে, এত খাচ্ছে আর এগুলো ফেসবুকে করে করে এই সব খাবে, কমপক্ষে পাঁচ দশ জনে খেতে পারবে, একলাই খাচ্ছে, হ্যাঁ আর ফেসবুকের দিকে দিয়ে দিয়ে টাকা পাওয়া যায় বোধ হয়। তো এইটা হাদিসের বিপরীত কাজ যে করে, এর যে ক্ষতি আছে দুনিয়া আখেরাত এটা কি বুঝে? সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে গাইড করেছেন, কি গাইড করেছেন? সূরা আল আরাফের 31 নম্বর আয়াতে, যেটা সেই গাইডের বাস্তব নমুনা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওনাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন বা আমাদেরকে লক্ষ্য করে বলছেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। হে বনি আদম, আদম সন্তান, তোমরা যখন মসজিদে যাবে একটু সুন্দর কাপড় চোপড় ভালো করে পরে যেও, সুন্দর কাপড় পরে যেও। তো মসজিদে আসতে একটু কাপড়টা যেন একটু সুন্দর হয়। মাঝে মধ্যে আপনি দেখবেন যে সুন্দর বলতে খুব দামি লাগবে না, হয়তো একদম নতুন নয়, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারেই মানে জাবরা মার্কা কিছু নয়, একটু মানুষে দেখলে তার কাছে নর্মাল মনে হবে, এই জাতীয় কাপড় চোপড় পরে মসজিদে যাও। মসজিদে যাওয়ার সময় এই জন্য আতর লাগানো সুন্নত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি লাগাতেন প্রায়, এবং তিনি গোসল করতে বলেছেন জুমার দিনে, তাতে ঘামের গন্ধে অন্যদের কষ্ট না হয়ে যায়। ওজুর কথা, ওজুর ইবাদত তো এই জন্যই তো আসছে, আর একটু ওজু করে গেলেও তো অনেক পরিচ্ছন্নতা আসে। আর অকুলু আশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করা যেগুলো হালাল আমি দিয়েছি, কিন্তু কখনো বাড়াবাড়ি করো না, অপব্যয় করো না, সীমা লঙ্ঘন করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, যারা অতিরিক্ত করে, যারা সীমা লঙ্ঘন করে, অপব্যয় করে, অতিরিক্ত করে, আল্লাহ তাআলা তাদেরকে মোটেই পছন্দ করেন না। তাহলে খাবার দাবারের ক্ষেত্রে একটা ব্যালেন্স, কত প্রকারের তরকারি লাগবে এক বেলা খেতে, এক্ষেত্রে আমরা নিজেরা কিছুটা আমাদের আসলে বেশি হয়ে যায় অনেক ক্ষেত্রে। আর মেহমান আসলে তো কথাই নেই, এখন একটা প্রতিযোগিতা মহিলাদের যে কত আইটেম করে, যদি 15-20-25 আইটেম করা যায় তাহলে এটা গনে গিয়ে এই খবরটা অনেক জায়গায় যাবে, এবং অনেক আমাদের মান ইজ্জত, আমাদের সম্মান অনেক বেড়ে গেল। আর এই যে এতগুলো করলো এই সমস্ত দেশে, বাংলাদেশে করলে তো খানায়ালা আসে, না খেতে বলে গরিব বিসিন বহু আছে দেওয়া যাবে, এই দেশে তো ফ্রিজে রাখতে রাখতে কয়দিন খাওয়া যায়, পরে ফেলে দিতে হয়। তো এগুলো আমাদের মা বোনদেরকে একটু এক্ষেত্রে একটু বোঝানো দরকার, তারা যেন এই এই বাড়াবাড়িটা না করে, অনেক যে গুনাহ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেছেন লা তুসরিফু, অপব্যয় করো না, অতিরিক্ত কিছু করো না। তা আল্লাহ তাআলার কমান্ড, ওনার নির্দেশগুলো মানা কি ফরজ না নফল? এটা করো, এটা যেমন ফরজ, এটা করো না সেটাও কি ফরজ? এখন আমাদের অনেক ক্ষেত্রে মেহমানদারির ক্ষেত্রে সীমা লঙ্ঘন হয়ে যায়, সব বাড়িতে আমি মনে করি এরকম বেশাকম সীমা লঙ্ঘন হয়। তো সীমা লঙ্ঘন যেভাবে না হয় সেটা আমাদের কিছু মানে সতর্কতা লাগবে। হ্যাঁ, সবাই করে, এখন আমরা না করলে লোকেরা সমালোচনা করে কি না, যে মাত্র 3-4টা আইটেম করছে, 10-15টা তো করলো না। তো এরকম যদি আমাদের এই কালচারটা হয়ে যায়, কালচারটা কি আসলে ভালো কালচার হলো? এটা একটু খেয়াল করা দরকার, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা পুরুষরা কিছু বুঝলে মহিলারা বুঝতে চায় না, এটা একটা বাস্তব সত্য কথা, পুরুষরা বুঝে না ওখানে। আর বিশেষ করে আমি বুঝি না, সামনে রমাদান আসছে, আচ্ছা রমাদানে কত খাওয়া যায় বলেন তো? এত রমাদানে পাকশাক করা, এত বেশি কিছু করা, মহিলাদের আমরা সবসময় বলে আসছি ইবাদতের কত কমতি হয়ে যায় এগুলো করতে গিয়ে। এরপরে আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটি জিনিসে আমরা আসি, খাওয়া দাওয়া প্রসঙ্গ গেল, জীবনের সব কিছুতেই তিনি আসলে মধ্যপন্থা অপছন্দ করেছেন। তিনি একটি দোয়ার মধ্যে কি বলেছেন, সেখানে মধ্যমপন্থার কথা আছে, তিনি বলেছেন আল্লাহ আসালুকা খাশিয়াতাকা ফিল গাইবি ওয়াশ-শাহাদা, আল্লাহ আমি আপনার ভয় করা তৌফিক চাই, যে আপনার ভয় যেন আমার ভিতরে বেশি করে আসে, যখন গাইব এবং যখন শাহাদা, গাইব মানে কেউ নাই, আমি আর আপনি আল্লাহ আছি, তখন এভাবে যখন গোপনে আপনাকে আমি ডাকি তখনও জানি আপনাকে ভয় করি, ওয়াশ-শাহাদা জনসমাবেশে মসজিদে গিয়ে সবার সঙ্গে নামাজ পড়ি, আল্লাহ সেখানে তো আমি আপনার ভয়েই আমি নামাজটা পড়ি, অন্য কিছু যেন না আসে। আর ঘরে যখন সুন্নত পড়লাম কোনো রকম পড়ে ফেললাম, আর মসজিদে আসলে খুব কায়দা করে পড়লাম, এরকম যেন না হয় আল্লাহ, আপনি সব অবস্থায় আমার ভিতরে আপনার ভয় দেন। ওয়াসালুকা কালিমাতাল হাক্কে ফির রেদা আল গাদাব, আর আল্লাহ আমার মধ্যে ব্যালেন্স দেন যে আমি যখন খুশি থাকি তখনও যেন হক কথা বলি, আর যখন রাগ গোস্বা হই তখনও যেন হক কথা বলি, হকের উপরে থাকি। এখন খুশি থাকলে অনেক সময় আপনার হকের উপর সীমা লঙ্ঘন করে, খুশির মধ্যে আনন্দ ফুর্তি করতে গিয়ে কত বাহাদুরি ঝাড়ি আমরা, তাই না? এতে বেশি বলে ফেলি। আবার যখন রাগ গোস্বা হয়ে গেল, যা বললাম বকাবকি করলাম, এগুলো আমার জন্য সবগুলো কি হক কথা হবে? যখন রাগ করে বকাবকি করি, তর্ক করি, ঝগড়া করি, এই কথাগুলো যখন আমরা বলি, এগুলো কয়টা হক কথা হবে? প্রায়গুলোই দেখা যাবে যে আল্লাহর কাছে পছন্দনীয় নয়। এমনকি যদি তার ভিতরে দোষও থাকে, তুই মিথ্যা কথা বলেছ, সেই কথাটা বলারও একটা তরিকা আছে। তো এগুলোকে আমরা খেয়াল করে করতে হবে, যে বিশেষ করে ঝগড়া, তর্ক বিতর্ক, রাগারাগি এই পর্যায়ে যখন যায়, তখন আমাদের কথা, কথার ধরন, তরিকা, পদ্ধতি, ডিসরেসপেক্ট আমরা যেভাবে করি, অনেককে কষ্ট দিয়ে এত খোঁচা দিয়ে কথা বলি, কত তাকে এহসান করলাম সারা জীবন, এখন তোমারে আমি এত কিছু করছি আর তুমি এখন সব অস্বীকার করছো, সব ভুলে গেলাম, তাহলে আমার আগে এতদিন যা করেছি এগুলা থাকলো কিছু আর চলে গেল, তাহলে এটা কথাটা সত্য হলেও কালিমাতুর হাক হলো না, এটা আপনার জন্য হক কথা হলো না, আপনি মিথ্যা বলেন নাই, তাকে অনেক এহসান করেছেন, কিন্তু এই কথাটা বলা না হক কথা হয়ে গেল আল্লাহর কাছে, কারণ আপনি কিছু পাবেন না। তাহলে উভয় অবস্থায় যেন আমরা আলহামদুলিল্লাহ হক কথা, হকের উপরে থাকি। বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা গল্প উজব করতে গিয়ে অনেক লম্বা গল্প উল্টা পাল্টা অনেক কিছু বললাম, এটাও কালিমাতুল হক হলো না। ঝগড়া ফসাদ করতে গিয়ে আবার কিছু অতিরিক্ত কথা বললাম, এগুলোও কালিমাতুল হক হলো না। ওয়াসালুকুল কাসদা ফিল ফাকরি আল গিনা, আর আল্লাহ আপনার কাছে আমি আরেকটা চাই, যে আমি যখন দরিদ্র থাকি, দারিদ্রতায় থাকি, আর যখন আমার অবস্থা যদি খুব ভালো হয়, ভালো অবস্থায় অর্থনৈতিকভাবে থাকি, উভয় অবস্থাতে যেন আমি মধ্যম পন্থা অবলম্বন করি। তার মানে একটু টানা টানি আছে, তা বেশি বকিল যেন না হয়ে যায়, আর যখন আল্লাহ আপনি আমাকে খুব ভালো অবস্থা দিলেন, তখন যেন এমন খরচ করি যে অপব্যয় করে ফেলি, কোনো অবস্থাতে যেন আমি সীমালঙ্ঘন না করি। এই হলো ব্যালেন্স উনি নিজে নিজের জন্য চেয়েছেন, আর আমাদেরকে তিনি আমাদের জন্য এই কথাগুলোকে ওনার আখলাকে রেখে গিয়েছেন। এরপরে আমরা আসি যে আরেকটি বিশেষটা হচ্ছে, তিনি একজন ব্যক্তি হিসাবে এবং একজন লিডার হিসাবে যে কওমকে তিনি নেতৃত্ব দিচ্ছেন, এক্ষেত্রে ওনার মজবুত মনোবল, শক্তি, সাহস এবং অনেক আশাবাদী, তিনি অনেক উচ্চাকাঙ্ক্ষী, ভেরি হাই অ্যাম্বিশাস, এগুলো একজন মানুষের জীবনের জন্য দরকার, প্রত্যেকের উচ্চাকাঙ্ক্ষা থাকা দরকার, এমনকি জান্নাতের ব্যাপারে উচ্চাকাঙ্ক্ষা থাকা দরকার। তিনি বলেছেন ইজা সালতুমুল্লাহ আল জান্নাহ ফাসআলুহু আল ফিরদাউস আলা, যখন আল্লাহর কাছে জান্নাত চাও, ফিরদাউসটা চাইয়ে বসো। এমনকি যদি মনে করে আমি কি ফিরদাউসের উপযুক্ত নাকি, সেখানে যাবে নবীরা শহীদরা, আমার জাদুর অবস্থা আছে, তো ওইটা বলা দরকার নেই, আল্লাহ ছোটখাটো একটা দিয়ে দিও আমাকে, না এটা এটা ওনার শিক্ষা নয়। মোমেনকে তিনি অনেক হাই অ্যাম্বিশন দিয়েছেন, উচ্চাকাঙ্ক্ষা, মোমেনের লেভেল অনেক হাই থাকবে, টার্গেট নিতে হবে, কেন আমি ফেরদৌসের জন্য প্ল্যান করব না, এভাবে থেকে তিনি শুরু করেছেন। তিনি আরো দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসালুকা সাবাতা ফিল আমর ও আসালুকা আজিমাতান আল্লাহর রশদ, আল্লাহ যে আমি যখন দিনের বিষয় আসে ওই সময় যেন আমি মজবুত হয়ে টিকে থাকি, লোভ লালসা ভয় ভীতি ওয়াসওয়াসা এগুলো যেন আমাকে এই দিনের মজবুতি থেকে সরিয়ে না ফেলে, বিজনেস করছি একটু যদি লাভের সুবিধা বেশি হয়, একটু দুই নম্বর করি তাহলে তো ভালোই এক্সট্রা ইনকাম হবে, এরকম যেন না করি, আল্লাহ আমি সকল অবস্থায় যেন দিনের উপরে মজবুত হয়ে টিকে থাকি। ও আসলুক আজিমাতান আল্লাহর রশদে, আর শুধুমাত্র একটা মিনিমাম নয়, রশদ হেদায়াতের একটা হাই লেভেলে যেন আমি পৌঁছতে পারি, সেটা পৌঁছার জন্য যে হিম্মত দরকার, আল্লাহ আমাকে হিম্মত দান করে। এরপরে সেজন্য তিনি সবাইকে এই এই হিম্মত এরাদা মনের ভিতরে মজবুত করতে বলেছেন, আল্লাহ তাআলা নিজেও আমাদেরকে গাইড করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যখন ওহদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিরা অনেকে শহীদ হয়ে গেলেন এবং অনেকে আহত হয়ে পড়ে গেলেন, বদরের পরে ওহদটা ছিল অনেক বড় রক্তক্ষরণের বিষয়, তাই না? তো ওই সময় আল্লাহ তাআলা নাজিল করে দিলেন যেন মুমিনরা হতাশায় না পড়ে যায়। বোধহয় আমাদের দিন বেশি সুবিধা যাবে না, বদরে একটু সুবিধা হয়েছিল, এখন এবার যা ধাক্কা খেয়েছি সামনের দিকে কুলাতে পারবো কি না দুশ্চিন্তা না করে যায়, হিম্মত জোগাতে হবে। তো আল্লাহ তাআলা বলে দিন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, দুর্বল হয়ে যেও না এবং তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যেও না, হতাশায় পড়ে যেও না। ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয় লাভ করবে, তোমরা বিজয় লাভ করবে যদি তোমরা সত্যিকার মুমিন হও। তো বিপদের মুহূর্তেও আল্লাহ তাআলা ওনাকে শিখিয়েছেন এবং ওনার উম্মতকে শিখিয়েছেন যে কোনো অবস্থাতেই যেন আমরা পরিস্থিতি খুব খারাপ হয়ে গেল হতাশ না হয়ে পড়ি, উদ্যম না হারিয়ে ফেলি, আমরা যেন মনোবল টিকিয়ে রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে যখন ওহদ যুদ্ধের পরে ওনারা তো মদিনার দিকে আসছেন আর কাফেররা মক্কা দিকে চলে গেল, এখন তিনি কেমন একটা খবর পেলেন যে কাফেররা, বা ওনার দুশ্চিন্তা হলো কাফেররা আবার মদিনা অ্যাটাক করে বসে কি না। কিছুক্ষণ পরে তারা গিয়ে তারা যদি বলে যাওয়ার পরে যে আচ্ছা ওদেরকে তো ভালো মার দিয়েছি, তো শব্দ শ্বাস করতে পারি না, আমরা আবার ফেরত আসি, এরকম একটা আশঙ্কা তিনি ফিল করলেন। তখন তিনি বললেন সাহাবীদেরকে যে শোনো, আমরা এখন আবার রেডি হতে হবে, আমরা তাদেরকে একটু ধাওয়া করার জন্য আমরা অমুক জায়গায় যাব, যেখানে গিয়ে তাদেরকে আমরা থাকব, তাদের তারা বুঝবে যে আমরা এগিয়ে এসেছি তাদেরকে মোকাবিলা করার জন্য, আবার আমরা উদ্যোগ নিয়েছি। সেই জায়গাটার নাম ছিল হামরা আল আসাদ এক জায়গা। তিনি সাহাবিদেরকে ওই অবস্থাতেই রেডি হতে বললেন যে তোমরা একটু, যাদের ইঞ্জুরি টিঞ্জুরি হয়ে গেছে, পরের দিন সকালেই তিনি বললেন যে আমরা তাদেরকে, তারা যদি ফেরত আসতে চায় তাদেরকে ধাওয়া করার জন্য আমরা একটু প্রস্তুতি নিয়ে এগিয়ে যাব। এখানে বিরাট একটা সাইকোলজিক্যাল গেম তিনি খেলেছেন। তো এটা দেখে ওনার এক শুভাকাঙ্ক্ষী ছিলেন, তিনি আসলেন, তিনি তখনও মুসলমান হয়েছেন কি হন না এটা নিয়ে ইখতিলাফ আছে, কে কেউ বলেছেন যে তিনি তখনও মুসলিম হন নাই। তো তিনি এসে বললেন যে আপনি কি অবস্থা, আবার রেডি হচ্ছেন কেন, এই অবস্থা আবার পারবেন, আপনি তো অনেকেই তো শহীদ হয়ে গেছে, অনেকে এখনো কাতরাচ্ছে, অনেকে এখনো আহত অবস্থায় চলে এসেছে, তো এ না করাই ভালো। তিনি বলেন আমরা এগিয়ে যাব, তুমি যদি পারো কোনো কায়দা করে তাদেরকে থামাইতে সেটা থামাইতে পারো, কিন্তু আমরা আমরা এখানে এগিয়ে যাব। তো লোকটা খুব বুদ্ধিমান, তিনি তাদেরকে ওখানে গেলেন, অনেক দূর তারা অলরেডি, সেখানে বসে আবু সুফিয়ানের নেতৃত্বে এখন তাদের পরামর্শ হচ্ছে। ওখানে গিয়ে তারা বলে, তারা যেখানে যাত্রা বিরতি করলো ওখানে তাদের পরামর্শ হলো, কাজটা তো সুবিধা করলাম না, এবারে তো মায়ের দেওয়ার ভালো সুযোগ পেয়েছিলাম, তো অর্ধেক শেষ করে চলে আসলাম কেন, আমরা তো এবারে চান্সের সব পুরোটাই শেষ করতে পারতাম, আর একটু রিস্ক নিয়ে কেন এগুলাম। তাদের অলমোস্ট ডিসিশন হয়ে যাচ্ছে পরামর্শ যে চলো আবার আমরা ব্যাক করি, মদিনা অ্যাটাক করো। ওইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাইন্ডে আসে, তারা যে পাল্টা মদিনা অ্যাটাক করে বসে আবার। তো তিনি এদেরকে নিয়ে গেলেন এই মেসেজ দিতে যে দেখো আমরা পিছপা হইনি, আমরা ক্ষান্ত হইনি, আমরা মরে যাইনি, আমরা প্রতিরোধ করব, তোমাদেরকে বরং আমরা অ্যাটাক করতে আসছি। এই মেসেজটা দিলেন এবং ওই লোকটাকে বললেন পারো যদি ওদেরকে থামাও, তো উনি খুব কায়দা করে বললেন শুনছ এবারে যা আসছে যে মার দিস না, কিছু কিছু তো মরছে, সব প্রতিশোধ নিয়ে ছাবে, আশেপাশের কবিরা সহ সবগুলো গোষ্ঠী সহ নিয়ে আসছে, তাদেরকে দিতে ভয় দেখায় বেশি। তখন তাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক হলো, হইয়া তো এখন অনেকেই বলে যে দেখো এখন আবার উল্টা যাবা, মোটামুটি একরকম মার তো দিছি, এখন গিয়ে যদি আবার মার খেয়ে আসি তা যা অর্জন করেছি সেটাও হারিয়ে ফেলবো, বাবা দরকার নেই চলো মক্কা দিকে চলে যাই। তিনি এই টেকনিকটা না খেললে, হিম্মতটা নিয়ে এগিয়ে না গেলে, কিন্তু এখানে হয়তো ঠিকই তারা চলে আসতেছিল। তাহলে এভাবে ওনার কাছ থেকে আমরা যেটা শিখলাম যে তিনি শত কষ্ট বাধা বেদনা এগুলো মোকাবিলায় মোমেন মুশড়ে পড়ে না, পরাজিত পরাজয়টাকে একদম ভেবে মেনে নেয় না, যতক্ষণ আল্লাহ শক্তি দিয়েছেন ততক্ষণ নড়াচড়া করে আমরা প্রতিরোধ করব আর চিন্তা মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা যে সাহাবিরা ওনার সঙ্গে এগিয়ে গিয়েছিলেন ওহদের পর থেকে সেই এলাকায় হামরা আল আসাদ এলাকায়, তাদেরকে আল্লাহ তাআলা অনেক প্রশংসা করেছেন। পরে আল সূরা আল ইমরানের 172 থেকে 173 নম্বর আয়াতে এসেছে, আল্লাযীনা ইস্তাজাবু লিল্লাহি ওয়ার রাসূলি মিন বাদি মা আসাবাহুম কারহ, যারা সাড়া দিয়েছিল আল্লাহ এবং তার রাসূলের ডাকে আবার যাওয়ার জন্য, তারা আহত হওয়া সত্ত্বেও তারা যে আবার এসেছে, লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ আজরুন আযীম, এই লোকগুলো যারা তাদের মধ্যে এত ইহসান করলো যে এত আহত হওয়া সত্ত্বেও আবার এগিয়ে এসেছে আল্লাহকে ভয় করেছে, তাদের জন্য আল্লাহর কাছে বিশাল পুরস্কার। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু আর ইত্যাদি অনেক কথাবার্তা পরবর্তী পর্যায়ে এসেছে, তো এদেরকে আল্লাহ তাআলা তখন তারা শেষ পর্যন্ত মক্কা দিকে চলে যেতে বাধ্য হয়েছিল। এই অ্যাকশন না নিলে তারা কিন্তু মদিনার দিকে অ্যাটাক করার প্রস্তুতি নিয়ে ফেলেছিল। মানুষের অন্তরটা হচ্ছে আসল হিম্মতের জায়গা, তাই না? অনেক প্রস্তুতি ম্যাটেরিয়ালিস্টিক ওয়ে, বস্তুগত প্রস্তুতি, অস্ত্র শস্ত্র টাকা পয়সা শক্তি সামর্থ্য জনতা জনগণের সংখ্যা, এগুলো সব কিছু এক একটা উপাদান অবশ্যই, কিন্তু মানুষের আসল শক্তি কোন জায়গায়? অন্তরটার মধ্যে। এখানে যদি দুর্বলতা থাকে, এখানে যদি হাঁটু কাঁপে, তাহলে অস্ত্র দিয়ে লাভ হবে না। এখানে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে অস্ত্র যেমন দরকার, তেমনই অস্ত্র যে চালাবে তার হিম্মত তার শক্তি দরকার। তিনি এক্সাম্পল দিয়েছিলেন যে কেউ যদি, তখন তো তীর ধনুক বর্ষা এগুলো ছুটত, এখন যে একটা তীর এটা যত টানবে জোরে, তাই না, তারপরে ছাড়বে, এরপরে গিয়ে এটা অনেক দূর যাবে এবং হিট করবে জায়গা মতো, তাই না? তো তিনি বললেন যে যে হাতটা তীরকে টানবে, তীর অনেক দামি অনেক সাংঘাতিক চৌকস, কিন্তু যে টানবে সে দুর্বল, তাহলে তীর আর কদ্দরি যাবে, আর মানুষটা শক্তিশালী আছে তীরটা ভোঁতা, সুবিধা নেই, তো এটাও সুবিধা হবে না, দুইটাই লাগবে। সবার আগে লাগবে মানুষের নিজের সিদ্ধান্ত। এই জন্য অন্তরের মধ্যে ভালো কাজের চিন্তা, ভালো কাজের পরিকল্পনা, এখন হবে কি কদ্দুর হবে কদ্দুর হবে না বুঝতে পারছি না, কিন্তু আমি যদি আমার নিয়তটা ঠিক থাকে, পরিকল্পনা থাকে, আমি করতে চাই, ইচ্ছা শক্তিটা মজবুত থাকে, এইটা সাংঘাতিক বিষয়, আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। এই বিষয়ে একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহাল্লাহু ইনদাহু হাসানা, যে ব্যক্তি একটা ভালো কাজের সুন্দর পরিকল্পনা করে ফেলেছে, তার মনে আছে আমি কাজটা করব, কিন্তু কোনো কাজ এসে বাধা সৃষ্টি হয়ে গেছে আর করতে পারিনি, এটা করা হলো না কিন্তু তার করার ইচ্ছা ছিল, তখন না করা সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে নেকি দিয়ে দিবেন, তাকে নেকি দিয়ে দিবেন। তারপরে তিনি একটা হাদিসে বললেন তবুক যুদ্ধের মধ্যে এই যে মানসিকভাবে মানুষের প্রস্তুতি, মানসিক প্রস্তুতি ভালো কাজের জন্য, দিনের জন্য, আল্লাহ ইবাদতের জন্য, আল্লাহ দিনের জন্য কোরবানি করতে, শারীরিক মানসিক অর্থনৈতিক সব কিছু, এই এটা অন্তর থেকে আসবে। তিনি যখন মদিনা সফরে গিয়েছেন, মদিনা থেকে তবুকের সফরে গিয়েছেন, তখন আমরা সিরাতে আলোচনা অন্য জায়গায় শুনেছিলাম, তিনি বলেছিলেন এক পর্যায়ে সাহাবিদেরকে, ইন্না বিল মদিনাতি লা রিজালান, তোমরা জানো মদিনাতে কিছু লোক এখনো আছে যারা আমাদের সঙ্গে তবুকে এখানে আসেনি, আসতে পারেনি, কারণ কি, তাদের কিছু অজর ছিল। মা সারতুম মাসিরান, তোমরা যত দূর এগিয়ে আসছ, যত সফর করলে তোমরা, ওয়ালা কাতাতুম ওয়াদিয়ান, যত মরু প্রান্তর একটা পর একটা পাড়ি দিয়েছ, ইল্লা কানু মা আকুম, তারা সব সময় তোমাদের সঙ্গে থেকেছে, মানে তোমাদের সমান লেভেলের পুরস্কার পেয়েছে আল্লাহর কাছে। এত কষ্ট সফর না করে মদিনা থেকে তারা পেয়েছে, কি কেন আল্লাহ তাদেরকে এভাবে দিলেন? হাবাসাহুমুল উযর, উযর তাদেরকে আটকিয়ে রেখেছে। তা কারো বিবি অসুস্থ, মা অসুস্থ, কেউ নয় দেখাশোনা করা, এই ওজন না থাকলে সে নিশ্চিত আসতো, তার ইলে দিলে পাক্কা ইরাদা আছে, এই জন্য আল্লাহ তাআলা তাকে দেবেন। অথবা সম্ভবত আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছিলেন, তিনি যাওয়ার জন্য খুবই উৎসাহী ছিলেন, তিনি কত রকমের চেষ্টা করছেন যাবেন, কেমনে তিনি এত বড় তৌফিকটা মিস করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বুঝিয়েছেন, বলে তুমি খুশি হবে না, আমরা যা পাবো সব সঙ্গে যারা যাবে তুমি ঠিক তাই পাবো, তুমি কি একথা বিশ্বাস করো না, আস্থা রাখো না? এই হিম্মতের কারণে আল্লাহ তাআলা তাদেরকে দেবেন। তাহলে অন্তরের এই জিনিসটা আল্লাহ দেখতে চান, হিম্মতটা দেখতে চান, নিয়তটা দেখতে চান। আচ্ছা, হাদিসে তিনি বলেছেন, মা মিন ইমরিইন তাকুনু লাহু সালাতুন বিলাইল, যে ব্যক্তির মোটামুটি প্ল্যান থাকে আমি রাত্রে আজকে তাহাজ্জুদ পড়ব, বা সে নিয়মিত মোটামুটি পড়ে, তার এভাবে প্রতিদিন চেষ্টা করে, গালাবহ আলহে নাওমুন, এখন একদিন তার এমন ঘুম পেয়ে গুলো আর উঠতে পারল না, ইল্লা কুতিবাল্লাহু আজর সলাতিহি, এই উঠতে যে পারে নাই, নিয়ত করে শুয়েছে আজকে আমি তাহাজ্জুদ পড়ব, আল্লাহ তাআলা তাকে সে আজর দিয়ে দেবেন। ওয়া কানা নাওমুহু সাদাকাতান আলাইহি, আর যে ঘুমিয়ে নিল এটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে সদকা হয়ে গেল। সুবহানাল্লাহ, কত সুন্দর দিন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তিনি আরেকটি আমাদেরকে শিখিয়েছেন, যেটা যে নিয়তটা সহি রাখা, ভালো করে আল্লাহর রাস্তায় সাধ্য অনুযায়ী চেষ্টা করা, এটা আল্লাহ দেখেন যে আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। তার মধ্যে এক্সাম্পল দিয়েছেন, সাবাকা দেরহামুন মিয়াত আলফে দেরহাম, তোমরা কি জানো এক দেরহাম 100,000 দেরহামের উপরে তার আল্লাহর কাছে মর্যাদা। কাল ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াসবিকু দেরহামু মি'আতা আলফিন, ইয়া রাসূলুল্লাহ 100,000 দেরহামের উপরে তার শান আল্লাহর কাছে কেমনে হয়ে যায়? কাল রাজুলুন কানা লাহু দেরহামান, এক ব্যক্তির আছেই মাত্র 2 দেরহাম, ফা আখাযা ইহদা আহাদাহুমা ফাতাসাদদাকা বিহি, দুইটার একটা নিজের পরিবারের জন্য রেখে আরেকটা দান করে দিয়েছে, কারণ এমন জরুরি কেস এসেছে, অর্ধেক দিয়ে দিছে। আরেক ব্যক্তির আছে যে অনেক মানে মিলিয়ন বিলিয়ন আছে, সেখান থেকে যখন সে 100,000 দিল, সেটার সব আর এই ব্যক্তির একটা সব সমান হবে না, কারণ সে তো অর্ধেক দিয়ে দিয়েছে, এটা বিরাট স্যাক্রিফাইস। যার অল্প আছে সেখান থেকে যে কষ্ট করে দেয়, এটা আল্লাহর কাছে অনেক বেশি অ্যাপ্রিসিয়েটেড। তাই এখন যারা বেশি ধনী তারা যে মনে করে তো বোঝা গেলে বেশি দিয়ে লাভ নাই, আর না, আপনি আপনার পরিমাণ বাড়ান, দেওয়ার পরিমাণ বাড়িয়ে দিন, তাহলে তো যা দিয়েছেন এগুলো ঠকবেন না, এগুলো তো পাবেনই আলহামদুলিল্লাহ, কিন্তু আরও বাড়ানোর চেষ্টা করলে আপনার জন্য ফায়দা হবে। এই হলো শিক্ষা, নট আদারওয়াইজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবসময় উঁচু মন মানসিকতা, হাই অ্যাম্বিশন, ছোটখাটো জিনিস নিয়ে উনি তেমন ভাবতেন না, বড় বড় জিনিস নিয়ে চিন্তা করতেন। যার মন বড় তিনি বড় জিনিস চিন্তা করেন, আর যার মন ছোট ছোটখাটো চিন্তা করে দেয়। যে আমাকে যে তার বাড়িতে গেলাম তো বেশি তো মেহমানদারি করলো না, হ্যাঁ এটা মন খারাপ হয়ে গেছে, বিয়ের বাড়িতে গেছি কী খাওয়াই, এইগুলো চিন্তা করে কিছু লোক আছে, আসে না? হ্যাঁ, আচ্ছা দিয়েছে কি একটা হাতিয়া নিয়ে আসছে, আল্লাহ এইটা নিয়ে বুঝতে আসতে হয়, হাতে আর কিছু উঠলো না, এইগুলোর দিকে নজর নাই। তিনি বলেন কি, ইন্নাল্লাহ ইউহিব্বু মাআলিয়াল উমুর ওয়া আশরাফাহা, আলহামদুলিল্লাহ ইয়াহদিকুমুল্লাহ ইসলাহাকুম, যে আল্লাহ তাআলা অনেক বড় বড় বিষয়গুলোকে পছন্দ করেন, আশরাফেহা, খুব মানে তোমার যে তৌফিক আছে তুমি সবসময় উঁচু বড় বড় জিনিসের দিকে চোখ রাখবা, বড় জিনিসের দিকে তোমার মন অনেক বড়, হাই অ্যাম্বিশন, ওয়াইয়াকরাহু সাফসাফাহা, আর যেগুলো তাফে পাজে জিনিস এগুলোকে আল্লাহ অপছন্দ করেন। আমার সঙ্গে অনেকদিন পরে দেখা হয়েছে, সালাম দিলে মনে হয় যেন চিনেই না, এটা আমার দিলে লেগে গেল। তারপরে তারই আমি এত খাতির করেছিলাম, সে তো আমাকে দেখেছে আর ওদিকে ফিরে ফেললো। তো এগুলো কেন নোটিস করবো আমরা? এগুলো নোটিস করে চলে আসে আমাদের, তাই না? এগুলো অ্যাভয়েড করতে হবে। কি আছে, আমি গেছি তো আমাকে বসতে দিছে একেবারে ভাঙ্গাচুরে একটা জায়গা, একটু ভালো জায়গা বড় চেয়ারে বসালো না, আমার মানুষজন রাখে না, আর যাবো না কোনোদিন ওদের ওখানে। তো এগুলা অনেক সময় হয় না? একজনের কথা আছে যে এরকম বাংলাদেশ থেকে এরকম এক ওয়াইজ আসছেন, তো ওনার জন্য যিনি গাড়ি নিয়ে গেছিলেন, গাড়িটা একটু পুরানো ছোটোখাটো, উনি গাড়ি দেখে উনি বলেন করি, উনি এত আহামরি কিছু না জিনিস, এত আহামরি কোনো জিনিস না, তার নাম বলে আপনারা চিনতেন আমি বলবো না, বলে যে আমি তো মার্সিডিজ ছাড়া উঠি না। তো মারা গেছে রহমাতুল্লাহ। তো এইগুলো অনেকেই দেখে, আমাকে দাওয়াত দিল, কি খাওয়াইলো, কোথায় বসালো, কি করলো না করলো, এগুলো অনেক কিছু আত্মীয়তার বিষয়ে, শ্বশুর বাড়িতে, বিয়ের বাড়িতে, তালের বাড়িতে কি খাওয়ালো না খাওয়ালো, এগুলো এত বেশি অনেক সময় গণাগণি করে মহিলারা পুরুষরা, এগুলো ঠিক না। মন থাকবে বল যে আমি ভালো কাজ করছি, আমি অনেকে হেল্প করতে পারছি আলহামদুলিল্লাহ, বিরাট শুকর, আমি তো অনেকে হেল্প করলাম, আমার বিপদে কেউ দেখি আমাকে হেল্প করে না, ওইটা দরকার কি? এটা ছোটো জিনিস আল্লাহর কাছে, তুমি যে করতে পারছো এটাই তো বড় জিনিস, তুমি পাইলে একটু পাইতা, এটা কত ছোটো জিনিস, তো ছোটোর দিকে তোমার নজর যায় কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত কথা বলে নিজে আমাদের তিনি এগুলো শিখিয়েছেন, এবং এটাই হয়। সম্ভবত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ওনার কাছে মেহমান এসেছে, কথাবার্তা বলতেছেন, তো ইতিমধ্যেই ওই এই যে বাতি আছে, তেল দিয়ে বাতি জ্বলে, বাতির তেল শেষ হয়ে গেছে, তো এখন কাকু বোধ হয়তো ডাকছেন, কোনো খাদন টাদন ছিল না, পরে ওখানে পাঠাইছে, পরে তিনি নিজে গিয়া ওইটা তেলটা ভর্তি করে আবার বাতি ধরে আবার নিয়ে আসেন, তো কথা বললেন, তো উনি বলে আমিরুল মুমিনীন আপনি নিজে উঠতে হলো, আর বুঝি কেউ লাগে আপনাকে একটু খিদমত করতে? তিনি বলেন তো অসুবিধা কী হয়েছে, আমি যখন উঠে গেছি তখন আমি ওমর, আর যখন আসি আবার বসছি তখন আমি ওমর ঠিকই আছি, আমার তো কিছু কমে নেই, তাই না? সুবহানাল্লাহ, এগুলো অনেক সময় আমাদের উপরের দিকে থুক মানে নিজে গায়ে পড়ে অনেক সময়, আমাদের যারা মানে বড় বড় ওয়াজ করি, আমরা বয়ান করি, আমরা ওগুলো অনেক সময় তালাশ করি, একটু কম দিলে মাইন্ড করি, হ্যাঁ যে কি দিলে এটা খাবার দাবার, এটা কোনো খাবার হলো নাকি, অথবা আমাকে কোথায় নিয়ে গেলো, কোথায় বসালো, কোথায় রাখলো, এগুলো আসলে ওনার থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়ার আছে, যে এগুলো কোনো ছোটোখাটো অনেক জিনিস আমাদের টুকটাক দেখবেন যে স্বামী স্ত্রীর মধ্যে, পরিবারের সদস্যদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে অনেক সময় গণ্ডগোল লাগে, কোনো দেখা যায় বড় কিছু না, এই ছোটো জিনিস নিয়ে এই কথা বলছিল কেন, এই কাজটা করলো কেন, হ্যাঁ এই বাজার থেকে জিনিসটা আনতে বলছি তিন দিন মধ্যে তা মনে থাকে না, তো এগুলো নিয়েই হয়ে যায়। এগুলোকে কিভাবে ইগনোর করা যায়, বড় মাপের মানুষ যারা হবে তারা ছোটোখাটো জিনিসকে সবসময় ইগনোর করবে, এগুলো এত খেয়াল করবে না, মনটাকে উদার করবে, বড় করবে, তারাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে বড় কিছু পাওয়ার অধিকারী হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই লেভেলে পৌঁছার জন্য তৌফিক দান করুন। আমাদের মনে যত ছোট মনে আছে এগুলো আল্লাহ দূর করে দিন। আল্লাহুম্মা আতিন হুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা মাওলাহা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।